বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 24 এপ্রিল, 11 বৈশাখ এবং ফার্সি 4 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠানের সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ কাবুলে বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
আফগানিস্তানের উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ জঙ্গিরা সম্প্রতি রাজধানী কাবুলে বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে।
এছাড়া বাংলাদেশে এই যাত্রায় জনসাধারণের নানা ভোগান্তি নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ রোববারও রাজধানীর 5টি স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।
দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ধারাবাহিক বিশেষ আলোচনা রমজান আত্মশুদ্ধির মহোৎসব। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাপ্তাহিক বিষয় ভিত্তিক ধারাবাহিক আলোচনা দর্পণ। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মার্কিন অভ্যন্তরীণ বিরোধের জেরে পরমাণু চুক্তি সম্ভব হচ্ছে না, জানিয়েছেন ইরানি পরমাণু আলোচক দলের উপদেষ্টা। যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান জেলেনস্কি। সিরিয়ায় যেতে আকাশপথে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিল তুরস্ক। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পরবর্তী বক্তব্য নিয়ে বিতর্ক। এবার তুর্কি রাষ্ট্রদূত ওসমান তুরানের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। এবং জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান শেষ। দিল্লির 40টি মুসলিম গ্রামের নাম পরিবর্তনের পরিকল্পনায় হিন্দুত্ববাদী বিজেপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধের কারণে ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতা সম্ভব হচ্ছে না, একথা বলেছেন ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের উপদেষ্টা সাইয়েদ মোহাম্মদ মারান্দি। তিনি ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, ভিয়েনা আলোচনা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই বিরোধ দেখা দিয়েছে। তাদের কেউ কেউ বলছে ইরানিরা ভিয়েনায় অনেক বেশি সুবিধা পেয়েছে। এই ইস্যুতে মার্কিন প্রতিনিধি দলের কেউ কেউ প্রতিবাদ হিসেবে পদত্যাগ করেছেন। ইরানের আলোচক দলের উপদেষ্টা আরও বলেন, আলোচনার শেষ দিনগুলোতে মার্কিনিরা চূড়ান্ত সমঝোতার বিষয়ে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, আলোচনা দ্রুত গতিতেই এগোচ্ছিল, কিন্তু আমেরিকা হঠাৎ করেই তা বন্ধ করে দিয়েছে। প্রায় এক মাস ধরে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা থেমে আছে, তবে ইউরোপীয় ইউনিয়নের আলোচক এনরিকা মুরার মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যে তথ্য বিনিময় অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ অবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করার কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মনে করি যিনি যুদ্ধ শুরু করেছেন তিনি যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম। জেলেনস্কি বলেন, আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ভয় পাই না যদি তা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথ দেখায়। আমি প্রথম থেকেই
রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা বলে আসছি। জেলেনস্কি বলেন, চলমান সংঘাত অবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক জরুরি, তবে ব্যাপারটা এমন নয় যে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলাম এবং বিষয়টি কূটনৈতিক উপায়ে সমাধান হয়ে গেল। আজ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফরে যাওয়ার কথা রয়েছে। এই সফরে তারা ইউক্রেনকে আরও গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ করার বিষয়ে আলোচনা করবেন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের ব্যাপারে জোর দিচ্ছেন। রাশিয়ার সামরিক বাহিনী গতকাল ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলবর্তী ওডেসা শহরের একটি টার্মিনালে হামলা চালিয়েছে। এতে সেখানে মার্কিন এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা বিশাল অস্ত্রের চালান ধ্বংস হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলার মধ্যে মস্কো এই তথ্য দিল। ইউক্রেন সরকার দাবি করছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে চারটি ক্ষেপণাস্ত্র একটি সামরিক লক্ষ্যবস্তু ও কয়েকটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। ইউক্রেনের সেনারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার আঘাতে এসব বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ গতকাল বিকেলে জানান, বিমান থেকে দূরপাল্লার হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ইউক্রেনের বন্দরনগরী ওডিশার লজিস্টিক টার্মিনালে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আসা বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করা হয়েছে। এর আগে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ না করার জন্য রাশিয়া বারবার আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে। আমেরিকায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েন করবে রাশিয়া। আগামী শরতের মধ্যেই তা মোতায়েনের পরিকল্পনা করছে মস্কো। রাশিয়ার রোসকসমস স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগজিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রোগজিন রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় 3,000 কিলোমিটার পূর্বে সাইবেরিয়ার ক্রাসনোয়ার্স অঞ্চলে মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, এই সুপার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা একটি ঐতিহাসিক ঘটনা হবে। এটি আগামী 30 থেকে 40 বছর রাশিয়ার জনগণকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র সারমাত 10 বা ততোধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, সারমাত বিশ্বসেরা ক্ষেপণাস্ত্র, রাশিয়াকে হুমকি দেওয়া শত্রুদের এখন হুমকি দেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস ওগলু গতকাল ঘোষণা করেছেন যে তার দেশের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার কোনো বিমান সিরিয়ায় যেতে পারবে না। তিনি জানিয়েছেন, রাশিয়ার সামরিক ও বেসামরিক সব রকমের বিমানের জন্য এই নিষেধাজ্ঞা 3 মাসের জন্য বহাল থাকবে। চাভুস ওগলু বলেন, তিনি তার দেশের এই সিদ্ধান্ত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভকে জানিয়েছেন এবং ল্যাভরোভ তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন। এর এক অথবা দুই দিন পর প্রেসিডেন্ট পুতিন তুরস্কের উপর দিয়ে রুশ বিমান পরিচালনা না করার জন্য নির্দেশ দিয়েছেন। উরুগিয়ে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, তুরস্কের আকাশসীমা ব্যবহার করে রাশিয়া সিরিয়ায় কোনো সেনা আনা নেয়া করতে পারবে না। তুরস্কের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার পর রাশিয়া কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। 2011 সালে সিরিয়ার বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরু হলে ইরান এবং রাশিয়া একসঙ্গে প্রেসিডেন্ট বাশার আসাদের সমর্থনে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছে। অন্যদিকে তুরস্ক বাশার আসাদের বিরোধী সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। তবে ইউক্রেন ইস্যুতে ন্যাটো জোটের সদস্য হয়েও রাশিয়ার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি তুরস্ক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পরবর্তী বক্তব্য নিয়ে বিতর্কের মধ্যে আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পরবর্তী বক্তব্য নিয়ে বিতর্কের মধ্যে আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মূলত দুদেশের মধ্যকার সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেটা সহ বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তবে বাংলাদেশের অবস্থা সম্পর্কে এখন সবাই জানে, এগুলো আর বলতে হয় না। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কি আলোচনা হয়েছে জানতে চাইলে আমির খসরু গণমাধ্যমকে জানান, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়ে কি ভাবছে তা জানতে চেয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত। বিএনপির অবস্থান স্বাভাবিকভাবেই সবাই জানতে চাইবেন, বিএনপির অবস্থান আমরা পাবলিকলি যা বলছি তাই তুলে ধরেছি, এখানে লুকোচুরির কিছু নেই। বাংলাদেশের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল জিয়াউর রহমানের সময়। বাংলাদেশের সঙ্গে এবং বিএনপির সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক পুরাতন। দুদেশের মধ্যে বাণিজ্যিক বিষয়ে আলোচনা হয়েছে, রোহিঙ্গাদের ব্যাপারে আলোচনা হয়েছে। প্রথমেই তুরস্কের ফার্স্টলেডি মন্ত্রীদের নিয়ে এসেছিলেন বিশ্বের সামনে, তাদের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুকে বড় আকারে তুলে ধরা হয়েছিল। এছাড়া বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন, এ সমস্ত বিষয় নিয়েও আলোচনায় উঠে এসেছে। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাহরুল কবির খান জানিয়েছেন, বেলা 11টার দিকে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, উপরাষ্ট্রদূত কেমাল বুরাক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ অংশ নিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। সুনামগঞ্জের শাল্লা উপজেলার 81 নম্বর পিআইসির বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে সুবিশাল ছায়ার হাওড়। কড়া তদারকি ও নজরদারির মধ্যেও রাতে ওই বাঁধে লিকেজ হয়ে রোববার সকালে ভেঙে যায়। বাঁধটি ভাঙার পেছনে পিআইসির লোকজনের গাফিলতিকে দায়ী করছে স্থানীয়রা। তবে পিআইসির সভাপতি এই অভিযোগ অস্বীকার করছেন। গত চৈত্র মাসের মাঝামাঝিতে পাহাড়ি ঢলে উপজেলার নদ নদীর পানি বাড়লে উপজেলা প্রশাসন, পৌর বিভাগ, সংশ্লিষ্ট পিআইসির লোকজন ও এলাকাবাসী দিনরাত কাজ করে সবগুলো বাঁধ অক্ষত রাখলেও নদীর পানি কিছুটা কমে গেলে ও আবহাওয়া অনুকূল আসায় বাঁধের ওপর জনতৎপরতা হ্রাস পায়। কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে ধান কাটায়। কৃষকেরা বাঁধ ছেড়ে দিলেও উপজেলা প্রশাসন থেমে থাকেনি। প্রতিটি বাঁধেই প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জানা যায়, উপজেলার ছায়ের হাওরে এই বছর শাল্লা অংশে 4,637 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার দিল্লির 40টি মুসলিম গ্রামের নাম পরিবর্তন করার পরিকল্পনা নিয়েছে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের দিল্লির জাহাঙ্গীরপুরীতে কথিত অবৈধ স্থাপনায় বুলডোজার অভিযানের পর হিন্দুত্ববাদী বিজেপি এবার দিল্লির গ্রামের মুসলিম নাম পরিবর্তন করার পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রোববার হিন্দি গণমাধ্যম নবভারত টাইমস সূত্রে প্রকাশ, দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা গতকাল শনিবার ঘোষণা করেছেন তার পরিকল্পনা হল দিল্লির 40টি গ্রামের মুসলিম নাম পরিবর্তন করা। তিনি বলেন, তার দল দিল্লির 40টি গ্রামের নাম পরিবর্তনের জন্য কেজরিওয়াল সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাবে যা দাসত্ব যুগের প্রতীক। আদেশ গুপ্তা কথিত রোহিঙ্গা ও বাংলাদেশিদের দ্বারা দখলদারির বিরুদ্ধে দলের বুলডোজার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। বিজেপি নেতা আদেশ গুপ্তা বলেন, ওই নামগুলো যে দাসত্বের মানসিকতা রেখাঙ্করিত করে তা নিয়ে কেউ বেঁচে থাকতে চায় না। আমি অনেক গ্রামবাসীর কাছ থেকে প্রস্তাব পেয়েছি যাতে তারা তাদের গ্রামের নাম পরিবর্তনের জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, বিজেপি শাসিত দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন মোহাম্মদপুর গ্রামের নাম পরিবর্তন করে মাধবপুরম করার একটি প্রস্তাব পাশ করেছে, কিন্তু দিল্লি সরকার এখনও ওই প্রস্তাব চাপা দিয়ে বসে আছে এবং অনুমোদন দিচ্ছে না। আদেশ গুপ্তা বলেন, স্থানীয় কাউন্সিলর ভগৎ সিং টোকাস একটি প্রস্তাব পেশ করেছিলেন যা কর্পোরেশন দ্বারা পাশ হয়েছিল এবং শহর পরিকল্পনা বিভাগ গত বছরের 9 ডিসেম্বর দিল্লির নগর উন্নয়ন বিভাগের সমস্ত গ্রামবাসীর সই সম্বলিত একটি চিঠি পাঠিয়েছিল। বিজেপি নেতার দাবি, মোহাম্মদপুর ছাড়াও 40টি গ্রাম রয়েছে যেখানে লোকেরা নাম পরিবর্তন করতে চায়। তিনি বলেন, এই 40টি গ্রামের মধ্যে রয়েছে হুমায়ুনপুর, ইউসুফ সরাই, মাসুদপুর, জামরুদপুর, বেগমপুর, সাইদুল আজব, ফতেপুর পেরি, হাউজ খাস এবং শেখ সরাই ইত্যাদি। ওই বিষয়ে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি একটি বিবৃতিতে বলেছে, এই ধরনের বিষয়ে দিল্লির একটি রাজ্য নামকরণ কর্তৃপক্ষ রয়েছে, এ ধরনের কোনো প্রস্তাব পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থা যথাযথভাবে পর্যালোচনা করবে এবং পদ্ধতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। উত্তর কোরিয়া বলেছে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, 2019 সালে রাশিয়ার সঙ্গে যে সমঝোতা হয়েছে তার ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রতিবেশী ও বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে রাশিয়া তাদের কাছে অত্যন্ত গুরুত্ব পায় বলে বিবৃতিতে জানিয়েছে পিয়ংইয়ং। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে, আমি মোহাম্মদ আমির হোসেন। তালেবান ক্ষমতা নেয়ার পর আফগানিস্তানে এ পর্যন্ত যত সন্ত্রাসী হামলা হয়েছে তার বেশিরভাগেরই দায়িত্ব স্বীকার করেছে দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠী। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানের উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ জঙ্গিরা সম্প্রতি রাজধানী কাবুলে বাণিজ্য মন্ত্রণালয়ের সামনে বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। গত শুক্রবারের ওই বিস্ফোরণে এক বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর একজন আহত হয়েছে। এছাড়া একই দিনে কুন্দুজ প্রদেশে ইমাম সাহেব মসজিদেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। পর্যবেক্ষকরা বলছেন, তালেবান ক্ষমতা নেয়ার পর আফগানিস্তানে এ পর্যন্ত যত সন্ত্রাসী হামলা হয়েছে তার বেশিরভাগেরই দায়িত্ব স্বীকার করেছে আইএস বা দায়েশ জঙ্গি গোষ্ঠী। এ থেকে নিরাপত্তা প্রতিষ্ঠায় তালেবান সরকারের ব্যর্থতার বিষয়টি ফুটে উঠেছে। সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখা গেছে সন্ত্রাসীরা বিশেষ লক্ষ্য নিয়ে মানবতা বিরোধী এসব কর্মকাণ্ডে লিপ্ত, বিশেষ করে শিয়া জনগোষ্ঠী তাদের প্রধান টার্গেট। গত অক্টোবরে কুন্দুজ শহরে স্কুল থেকে শুরু করে মসজিদ ও অন্যান্য স্থানে যেসব ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তা থেকে সন্ত্রাসীদের ওই বিশেষ লক্ষ্য উদ্দেশ্যের বিষয়টি ফুটে উঠেছে। আইএস জঙ্গিরা যখন আফগানিস্তানকে মানবতা বিরোধী কর্মকাণ্ডের লালন ভূমিতে পরিণত করেছে এবং ওই দেশটিকে সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত করেছে, তখন তালেবান সরকার কেবল নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং বেসামরিক মানুষজন রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না। আইএস বা দায়েশ সন্ত্রাসীরা বর্তমানে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারপরও তালেবান সরকার এই জঙ্গি গোষ্ঠীকে বড় ধরনের বিপজ্জনক কিছু নয় বলে মনে করে। আফগানিস্তানে এখন এ ধারণা বিরাজ করছে যে তালেবান সরকার আইএস জঙ্গিদের কার্যক্রমকে ছোট করে দেখছে এবং সে কারণে তাদের মোকাবেলা করাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এছাড়া সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় তালেবান সরকার এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরকে ফেতনা সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করলেও দায়েশ বা আইএস জঙ্গিদের নাম উল্লেখ করেনি। পর্যবেক্ষকরা বলছেন, তালেবান সরকার যতদিন পর্যন্ত আইএস জঙ্গিদেরকে সে দেশের জনগণের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে উল্লেখ না করবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শক্ত ব্যবস্থা না নেবে ততদিন পর্যন্ত সন্ত্রাসী হামলা চলতেই থাকবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি দ্বিতীয় দিনে আজ রোববারও রাজধানীর পাঁচটি স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ রোববারও রাজধানীর পাঁচটি স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। তবে কাঙ্ক্ষিত টিকিট পেতে গত রাত থেকে অনেকে কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন লাইনে, তারপরেও টিকিট না পাবার অভিযোগ।
সেহরি খাওয়ার পর থেকে এখানে দাঁড়ায় আছি ভাই, কালকে আমরা এখানে আসছি টিকিট পেলাম 9:30।
সামনে 60 জন দেওয়ার পরে এখন টিকিট কাউন্টার থেকে বলা হচ্ছে কোনো ধরনের টিকিট নেই।
রেলওয়ে সূত্র জানিয়েছে, কাউন্টারের পাশাপাশি অনলাইনে 50% টিকিট রেখেছে কর্তৃপক্ষ। আর কমলাপুর ছাড়াও রাজধানীর আরও 4টি স্টেশনে বিক্রি হচ্ছে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, কমলাপুর রেল স্টেশনের চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মাসুদ সরওয়ার বলেছেন, অর্ধেক টিকিট কাউন্টারে এবং অর্ধেক টিকিট লাইনে বিক্রি হচ্ছে, ফলে কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরে যেতে হচ্ছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে 6টি বিশেষ ট্রেন এবার চালু করা হবে। এগুলো হচ্ছে চাঁদপুর স্পেশাল 2 জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল 1 জোড়া, শোলাকিয়া স্পেশাল 2 জোড়া আর খুলনা স্পেশাল 1 জোড়া। তবে এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে না। এদিকে টিকিটের কালোবাজারি বন্ধে টিকিট কেনার সময় যাত্রীদেরকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হচ্ছে। ওদিকে সড়কপথে ঈদ যাত্রায় ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন বিআইডব্লিউটিসির পরিচালক এস এম আশিকুজ্জামান। তিনি জানান,
বর্তমানে যে 19টি ফেরি চলমান আছে তার সাথে আরো 2টি ফেরি যুক্ত হবে। 4টি ঘাট সচল আছে, আরেকটি ঘাট আপনার বিআইডব্লিউটিসির অনুরোধে বিআইডব্লিউটিএ তারা 2 নম্বর ঘাট যেটাকে বলা হয় এটা তারা সংস্কার করেছেন, এটাও আপনার ঈদের আগেই চলাচলের এখানে ফেরি বিরার উপযোগী হবে।
ওদিকে নারায়ণগঞ্জ থেকে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় আনন্দ মিছিল করেছেন শ্রমিক কর্মচারীরা। গত 10 মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর চর সৈয়দপুরে ML আশরাফউদ্দিন নামে একটি লঞ্চ ডুবে যায় ও ঘটনায় 11 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ থেকে ফের লঞ্চ চলাচল শুরু হয়েছে। ওদিকে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি গণপরিবহনে সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে দেশের সব জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ, রিক্সা, ইজিবাইক এবং অটোরিক্সা চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে পবিত্র রমজানের নিয়মিত আলোচনা, রমজান আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر العتق من النيران يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 22তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
এসেছে যখন মম প্রান্তরে পবিত্র মাহে রমজান, শুনব না আমি আর পাপ পথের আহ্বান। টুটে যাক মোর পাপ রাশি, পেয়ে সংযমের হাওয়া, একটি মাসের সাধনায় হতেম যদি অলি আউলিয়া, সবে কদরের রাতে সেটাই হোক মোর পাওয়া।
গত কয়েক পর্বে আমরা সবে কদর তথা লাইলাতুল কদর বা কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলেছি। আজও এ প্রসঙ্গে আরও কিছু তথ্য তুলে ধরব। একটি বর্ণনা এসেছে যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে যখন সংবাদ দেওয়া হল বনি ইসরায়েলের জনৈক ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে 1000 মাস নিজের কাঁধে অস্ত্র বহন করেছেন এবং তিনি কাঁধ থেকে অস্ত্র নিচে নামিয়ে আনেননি, তখন মহানবী অবাক হয়ে এই আকাঙ্ক্ষা করলেন যে এমন ব্যক্তি যদি আমার উম্মতের মধ্যে থাকত। তারপর তিনি বললেন, হে আমার রব, আপনি আমার উম্মাহকে সবচেয়ে অল্প আয়ু দান করেছেন, যার ফলে অন্য নবীগণের উম্মার তুলনায় তাদের নেক আমল হ্রাস পাবে। আর এ সময়ে মহান প্রতিপালক মহানবীকে এই সম্মানজনক লাইলাতুল কদর উপহার দিয়ে বললেন, লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। আল্লাহর পথে বনী ইসরায়েলের জনৈক ব্যক্তির এক হাজার মাস অস্ত্রবহন থেকেও তা শ্রেয়। তাই এই রাতটি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য প্রতিটি মাহে রমজানের মধ্যে অবস্থান করবে। লাইলাতুল কদর মহানবীর উম্মতের জন্যই বিশেষ একটি উপহার। অতীতের উম্মতগণ এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।
শবে কদরের রাতে আমাদের লক্ষ্য হওয়া উচিত নিজের মনের মধ্যে সিদ্ধান্তে ও সত্তায় মৌলিক পরিবর্তন আনা। তাই নিজের নাফসকে নিজের বুদ্ধি ও বিবেকের বিচারের সম্মুখীন করে অতীতের সকল বিচ্যুতি, নৈতিক পদস্খলন ও মানবিক মূল্যবোধের অবক্ষয় সমূহের কথা স্মরণ করে অনুতপ্ত হওয়া উচিত। আর এই অনুশোচনার সাথে সাথে সমস্ত ভুল ভ্রান্তির চিত্রগুলো কল্পনায় নিয়ে একান্ত নিষ্ঠার সাথে প্রভুর দরবারে হাত জোড় করে ক্ষমা চেয়ে আশ্রয় প্রার্থনা করতে হবে মহান প্রতিপালক, যাতে এই মহিমান্বিত রজনীতে আমাদের সমস্ত অপকর্ম ও অপরাধ ক্ষমা করে দেন। সেজন্য অত্যন্ত মিনতির সাথে অশ্রু বিসর্জন দিয়ে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থনার পাশাপাশি নিশ্চিতভাবে মনে বিশ্বাস রাখতে হবে যে করুণাময় প্রভু তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন। এভাবে ক্ষমা প্রাপ্ত হয়ে মহান প্রতিপালকের দরবারে শপথ করতে হবে যে আর কখনো পূর্বের অপরাধে লিপ্ত হব না। এভাবে একজন নিষ্ঠাবান বান্দা আত্মিক অনুশোচনা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিশুদ্ধ হয়ে নতুন আরেকটি কলুষ মুক্ত ও আলোকিত জীবন শুরু করে।
প্রশ্ন হল, লাইলাতুল কদর কি প্রতি বছর সংগঠিত হয়? সূরা কদরের বক্তব্যে উল্লেখিত ফেরেশতাগণ কদরের রাতে কোথায় বা কার কাছে অবতরণ করেন? শবে কদরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম সহ আরো অনেক ফেরেশতা আল্লাহর নির্দেশে পৃথিবীতে আগমন করে। ফেরেশতারা মহান আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি জগতের প্রত্যেক অস্তিত্বের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের বিশেষ বরাদ্দ নিয়ে আসমান থেকে অবতরণ করেন। ফেরেশতাদের অবতরণ প্রসঙ্গে পবিত্র কোরআনে যে আরবি শব্দটি বা ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে তার অর্থই নির্দেশ করে যে তাঁদের অবতরণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁরা কেবল এবারই ঊর্ধ্বগণন থেকে নেমে আসবেন আর একবারই আসমানে ফিরে যাবেন, এমনই উক্ত আয়াতে বোঝানো হয়নি। বরং শবে কদরের রাতের শুরু থেকে ফজরের সময় পর্যন্ত তাঁরা দলে দলে অবিরাম উঠানামা করতে থাকেন। তাই এ রাতের পরিবেশটি একটি স্বর্গীয় পরিবেশ যা চরম আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। আর এই মুহূর্তগুলোতে বিশ্বজগৎ পালনকর্তার বিশেষ অনুগ্রহ, দয়া ও মহিমার সুবাসে বিমোহিত হয়ে ওঠে। Yeah.
হযরত ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবে কদরের মহিমান্বিত রাত উপস্থিত হয় তখন ফেরেশতারা, যাদের মধ্যে হযরত জিব্রাইল আছেন, তারা ডানা মেলে সিদরাতুল মুনতাহার কাছে উপস্থিত হন। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম বেশ কিছু পতাকা সাথে নিয়ে আসেন, যার মধ্য থেকে একটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের উপরে, আরেকটি পতাকা বাইতুল মুকাদ্দাসে, আরেকটি কাবা শরীফে, আরেকটি পতাকা সিনাই পাহাড়ের উপর লাগিয়ে দেন। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীর এমন কোনো মুমিন ও মুমিনা অবশিষ্ট থাকেন না যাদেরকে তিনি সালাম করেন না, কেবল মদ্যপায়ীদের মতো অপরাধীরা ছাড়া। আরও একটি রয়েতে হযরত আবুজার গিফারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে, যখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে রাসূলুল্লাহ, যতদিন নবীগণ থাকবেন ততদিন শাবে কদর থাকবে, আর যখন পরলোক গমন করবেন তখন কি শাবে কদর উঠিয়ে নেওয়া হবে নাকি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, শাবে কদর কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।
অতএব প্রতি বছর শবে কদরের রাতে ফেরেশতাগণ দলে দলে পৃথিবীতে অবতরণ করেন। মহান আল্লাহ রাবুল আলামিন নবী রাসুল ও ইমামগণকে নিজের খলিফা বা প্রতিনিধি স্বরূপ পবিত্র কোরআনে পরিচয় দিয়েছেন, নিশ্চয় আমি ভূপৃষ্ঠে আমার খলিফা প্রেরণ করব। অথবা সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য ইমাম মনোনীত করলাম। অতএব মহান স্রষ্টা সৃষ্টি জগৎ সংশ্লিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে সমসাময়িক যুগের যিনি ইমাম, তাঁরই কাজে খোদাই প্রোটোকলে ফেরেশতাদের মাধ্যমে নির্দেশনামা পাঠিয়ে থাকেন। এ প্রসঙ্গে অনেক সহিহ হাদিস রয়েছে, যেমন ইমাম জাওয়াদ আল ইসলাম তার পিতামহ ইমাম আলী আল ইসলাম থেকে এবং তিনি রাসূলুল্লাহ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি তাঁর জনৈক সাহাবিকে বললেন, শবে কদরের প্রতি ইমান ও বিশ্বাস রাখো, কেননা এ রাতে এক বছরের বরাদ্দ নাজিল হয়ে থাকে, আর এ কাজের জন্য আমার পর আরও কয়েকজন অভিভাবক থাকবেন, তাঁরা হল আলী ও তাঁর 11 জন সন্তান।
অতএব ফেরেশতাদের অবতরণের একটি গুরুত্বপূর্ণ স্থান হল যিনি যুগের ঐশী প্রতিনিধি, যিনি মানব সমাজের হেদায়তের দায়িত্ব পালন করছেন, তাঁরই নূরানি অন্তর মহল্লা। আর এজন্য মহান প্রতিপালক বলেছেন, সেদিন আমি প্রত্যেক মানুষকে তাঁর ইমামের সাথে আহ্বান করব। ইমাম কেবল পথপ্রদর্শক নন, বরং সৃষ্টি জগতে মহান প্রতিপালকের সকল কর্মের প্রতিনিধি, তাই তাঁর কাছে কৈফিয়ত তলবের জন্য সেদিন উভয়কেই ডাকা হবে। অতএব যুগের ইমাম বা ঐশী প্রতিনিধির এই গুরুত্বের কারণে মহানবী বলেছেন, যে ব্যক্তি তার যুগের ইমামকে না চিনে মৃত্যুবরণ করল সে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করল। এবারে শোনা যাক অর্থসহ 22তম রমজানের দোয়া।
হে আল্লাহ, আজ তোমার করুণা ও রাহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল করো। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী,
আল্লাহুম্মা ইফতাহ লি ফিহি আবওয়াব ফাদলিক ওয়া আনজিল আলাইয়া
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ২৪ এপ্রিল রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত মারল ছাত্রলীগ রিমান্ডে বিএনপি। প্রথম আলো, মকবুলের কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেছে পুলিশ যুগান্তর। রানা প্লাজা ট্র্যাজেডি, খুনিদের ফাঁসি চান নিহত ফজলে রাব্বির মা রাহেলা খাতুন। মানবজমিন, যুদ্ধে ইউক্রেন জিতবে বিশ্বাস মার্কিন পররাষ্ট্র দপ্তরের। ইত্তেফাক, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ভূস্বর্গের তরুণদের আর কষ্ট পেতে দেব না। ৩৩০ ধারা বিলোপের পর প্রথম কাশ্মীর সফরে দাবি মোদির। সংবাদ প্রতিদিন, জম্মু কাশ্মীরে মোদির সমাবেশ স্থল থেকে কিছু দূরেই বিস্ফোরণ, কারণ নিয়ে ধন্ধ আজকাল। যোগীর হাতে রক্তের দাগ, প্রয়োগ রাজ্যে সত্য সন্ধানে প্রতিনিধি দল পৌঁছতেই বলল তৃণমূল। আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, মারামারি করল ছাত্রলীগ, মামলা দিল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের এ বক্তব্য সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজধানী ঢাকার নিউ মার্কেটে সম্প্রতি যে সংঘাত হয়েছে, সেই সংঘাতটি প্রধানত হয়েছে ঢাকা কলেজের ছাত্র এবং নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে। এবং এই ঘটনা যখন চলছে, তখন মোটামুটিভাবে বাংলাদেশের সব পত্রপত্রিকায় বা গণমাধ্যমে খবর এসেছে যে এই ঘটনার সাথে জড়িত ছিল ঢাকা কলেজের ছাত্রলীগ। সংঘাতের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে, এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি তারা ঢাকা কলেজে ছাত্রদের সঙ্গে দেখা করে। তখন ঢাকা কলেজের ছাত্রলীগের পক্ষ থেকে অনেকটা ক্ষোভ এবং অভিমান প্রকাশ করা হয় যে সংঘর্ষের এত পরে কেন তারা এলেন। এইরকম প্রেক্ষাপটে মোটামুটিভাবে কথা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই সংঘর্ষ হয়েছে মূলত নিউ মার্কেটের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। এখন যখন বিএনপির লোকজনকে জড়িয়ে মামলা মোকদ্দমা করা হচ্ছে, তখন সাধারণভাবেই প্রশ্ন আসছে যে সরকার বা এই ঘটনাকে যারা আইনি প্রক্রিয়ায় আনতে চান, তারা আসলে কতটা ন্যায়নিষ্ঠভাবে তা করতে চান। সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং বিএনপিকে মূলত মামলায় জড়িয়ে ঘটনাটাকে রাজনৈতিকীকরণ করা হলো। এই কারণে এখন আশঙ্কা জোরদার হচ্ছে যে এই ঘটনায় জড়িত প্রকৃত দোষী যারা, তাদের আদৌ বিচার হবে কিনা।
যুদ্ধ অবসানের জন্য পুতিনের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার এই অবস্থানকে কিভাবে দেখছেন?
জি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল রাজধানী কিয়েভে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তিনি একথা খুব পরিষ্কার করে বলেছেন যে যুদ্ধ যিনি শুরু করেছেন তার হাতেই এর অবসান রয়েছে, এছাড়া অন্য কেউ পারবেন না। কথাটি তিনি যেভাবেই বলুন না কেন, এক অর্থে সত্যি বটে। পশ্চিমারা যতই চাপ সৃষ্টি করুক, যতই নিষেধাজ্ঞা দিক, এ সমস্ত নিষেধাজ্ঞার চাপে রাশিয়া দমে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। বরং জেলেনস্কি এবং পুতিনের মধ্যে যদি বৈঠক হয় এবং পুতিন বা রাশিয়ার যে সমস্ত শর্ত রয়েছে তার যদি মোটামুটি একটা পর্যায়ে গিয়ে যদি সমঝোতার ব্যাপারে জেলেনস্কি রাজি থাকে, তাহলে কেবল এই সংঘাতের অবসান হতে পারে। জেলেনস্কি সঠিক কথা বলেছেন, কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গায়। সেটি হচ্ছে তিনি প্রায় মাঝে মাঝেই এরকম বৈঠকের কথা বলেন, সমস্যার সমাধানের কথা বলেন, কিন্তু তিনি আবার পরক্ষণে জায়গা পরিবর্তন করেন, অবস্থান পরিবর্তন করেন। তো যখন রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে লড়াই করার জন্য শক্তিশালী করে তোলার চেষ্টা করা হয়, তখন পুতিনের সঙ্গে বৈঠকের কথা অনেকটা বাতুলতা ছাড়া আর কিছু না। যদি প্রকৃতপক্ষে আলোচনার মাধ্যমে পুতিনের সঙ্গে আপোষপায় আসতে হয়, তাহলে জেলেনস্কিকে আমেরিকার ওপর নির্ভরতা বাদ দিয়ে রাশিয়ার সাথেই তাকে মীমাংসার ব্যাপারে সক্রিয় হতে হবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। যোগীর হাতে রক্তের দাগ, প্রয়াগরাজে সত্য সন্ধানে প্রতিনিধি দল পৌঁছতেই বলল তৃণমূল। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ সদস্যকে খুন করে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় শনিবার সরব হয়েছিল বাংলার শাসক দল তৃণমূল। এর আগে পশ্চিমবঙ্গে বকটুই কাণ্ড এবং নদিয়ার হাঁসখালির ঘটনায় রাজ্যে সত্য অনুসন্ধান দল পাঠিয়েছিল রাজ্যে বিরোধী এবং কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি। এমনকি ওই দুই ঘটনার জেরে বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছিল বিজেপি। শনিবার তৃণমূলের মহিলা শাখার সভাপতি এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠক ডেকে বলেন, যারা বাংলার আইন শৃঙ্খলা নিয়ে অবান্তর কথা বলেন তাঁদের কেউ কি এই ঘটনার পর যোগী রাজ্যে 355 বা 356 ধারা জারি করার কথা বলেছেন? বাংলায় ভোটের আগে বিজেপি কেন্দ্রে এবং রাজ্যে একই দলকে ক্ষমতায় আনার কথা বলে ডাবল ইঞ্জিন সরকারের প্রচার করেছিল। উত্তরপ্রদেশের বিজেপি সরকার সেই অর্থে জোড়া ইঞ্জিন সরকারের তকমা দিয়ে তৃণমূল প্রয়াগরাজের ঘটনা প্রসঙ্গে বলে, এই ঘটনা ডাবল ইঞ্জিন সরকারের কলঙ্ক। উত্তরপ্রদেশের তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে তৃণমূল প্রতিনিধি দলের রওনা হওয়ার খবর দিয়ে লেখা হল, তোমার হাতে রক্তের দাগ, যোগী আদিত্যনাথ। জম্মু কাশ্মীরে মোদীর সমাবেশস্থল থেকে কিছু দূরেই বিস্ফোরণ, কারণ নিয়ে ধন্ধ, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। আজ রোববার জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একগুচ্ছ সমাবেশ হয়েছে, তবে সেই সমাবেশের জায়গা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে শোনা গেল বিস্ফোরণের আওয়াজ। বিস্ফোরণ হয়েছে জম্মু জেলার লালিয়ানা গ্রামে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী, তবে এটা সন্ত্রাসের উদ্দেশ্যে বিস্ফোরণ বলে মনে হচ্ছে না বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। তবে কাশ্মীরে গিয়ে মোদীর দাবি, ভূস্বর্গের কষ্ট পেতে দেব না। 2019 সালে 370 ধারা বিলোপের পর এই প্রথম কাশ্মীর সফরে গিয়ে এ দাবি করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের বার্তা নিয়েই তিনি এসেছেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
ইরানে ইসলামী বিপ্লব বিজয়, বিশেষ করে সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তি এবং পশ্চিম এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বৈর শাসকগুলো ও রাজা বাদশাহদের বলদর্পিতা ও স্বেচ্ছাচারিতা মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে ইমাম খমিনী রহমতুল্লাহ আলাইহির বলিষ্ঠ অবস্থান ও দিক নির্দেশনা সমগ্র এ অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করেছে। এ সংক্রান্ত আগের দুটি অনুষ্ঠানে আমরা ইরাক, ফিলিস্তিন ও লেবাননে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে কথা বলেছি। আজকের অনুষ্ঠানে আমরা পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করব।
1979 সালে ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের মধ্যে ব্যাপক আশা সঞ্চার করেছিল। বিশেষ করে আরব দেশগুলোতে শিয়া মুসলমানদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাসের জন্ম নেয়, যারা কিনা যুগ যুগ ধরে শাসনবর্গের জুলুম, নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে আসছিল। এ প্রসঙ্গে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের কথা উল্লেখ করা যায়। ইরানে ইসলামী বিপ্লবে বিজয়ের পর সৌদি আরব ও বাহরাইনের শিয়া মুসলমানরা শাসক গোষ্ঠীর জুলুম নির্যাতনের হাত থেকে উদ্ধারের জন্য অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এমনকি সৌদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা শুরু হয়। স্বৈরশাসনের বিরুদ্ধে শিয়া অঞ্চলের জনগণ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা নিজেদের ধর্মীয় অনুশাসন ও হুকুম আহকাম ধরে রাখার বা মেনে চলার চেষ্টা করে। সৌদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতার অন্যতম কেন্দ্রে পরিণত হয় মসজিদ এবং হুসাইনিয়া বা ইমামবাড়াগুলো।
এসব ধর্মীয় কেন্দ্রে শিয়া ধর্মীয় নেতাদের তৎপরতা ছিল উল্লেখযোগ্য মাত্রায় এবং তারা সৌদি সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলতেন। বলা যায়, ইরানের ইসলামী বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদ ও ইমামবাড়াগুলো ধর্মীয় ও রাজনৈতিক তৎপরতার কেন্দ্রে পরিণত হয় এবং আন্দোলন দানা বেঁধে উঠতে শুরু করে। ঠিক যেমনটি ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের আগ মুহূর্তেও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ছিল গণজাগরণের কেন্দ্র। 1979 সালে ইরানে বিপ্লব বিজয়ের পরপরই সৌদি আরবের আশারকিয়া এলাকায় শেখ হেসান আল সাফারের নেতৃত্বে ইসলামী বিপ্লবী সংস্থা নামে একটি সংগঠন গড়ে ওঠে। ওই বছরের 25 নভেম্বর সৌদি আরবের কাতিফ ও এহসায়ে এলাকায় শিয়া মুসলমানরা শোকাবহ আশুরা পালন উপলক্ষে রাজপথে মিছিল বের করলে সৌদি ন্যাশনাল গার্ড বাহিনী তাতে হস্তক্ষেপ করে এবং ব্যাপক তাণ্ডব চালানোর পর তাদেরকে দমন করতে সক্ষম হয়।
এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে আরব দেশগুলোতে বিপ্লবী নেতাদের প্রতি স্থানীয় জনগণের বিপুল সমর্থন রয়েছে। রাজতন্ত্র শাসিত এসব দেশের জনগণ সামাজিক ন্যায় বিচার এবং মানবীয় অধিকার ও ধর্মীয় স্বাধীনতা চায়। এসব দেশের সরকারও এটা বুঝতে পেরেছে যে ধর্মীয় অনুপ্রেরণা থেকে জনগণ জেগে উঠেছে এবং তা মোকাবেলা করা অত্যন্ত কঠিন কাজ। এটা এমন এক অনুপ্রেরণা বা শক্তি যা ইরানে ইসলামী বিপ্লব বিজয় থেকে শুরু করে 2011 সালের ঘটনাবলী তথা স্বৈর সরকার বিরোধী আন্দোলন ও গণজাগরণ সমগ্র মধ্যপ্রাচ্যের চেহারাকে আমূল পাল্টে দিয়েছে। প্রকৃতপক্ষে ইরানে ইসলামে বিপ্লব বিজয় সৌদি শাসক গোষ্ঠীর মধ্যে বিরাট আতঙ্ক সৃষ্টি করেছিল, কেননা সৌদি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা পুরোপুরি আমেরিকার শক্তি ও সমর্থনের উপর নির্ভরশীল এবং ইরানের জনগণ যেমন ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ সরকারের পতন ঘটিয়েছিল, তেমনি গণ আন্দোলনের কারণে আমেরিকার উপর নির্ভরশীল এ অঞ্চলের অন্যান্য রাজাবাদশাহদের শাসনেরও অবসান ঘটতে পারে বলে সৌদি আরব সবসময় আতঙ্কে থাকত।
ইরানে সংঘটিত ইসলামী বিপ্লবের ঢেউ বাহরাইনে গিয়েও আশ্রয় পড়েছে। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর বাহরাইনের শিয়া মুসলিম জনগণ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ইরানের প্রতি সমর্থন জানায়। ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম কর্ণধার আয়াতুল্লাহ মেরসাদি, যাকে সাবেক রেজা শাহ বাহরাইনে নির্বাসনে পাঠিয়েছিল, তিনি সেখানে গিয়ে শিয়া মুসলমানদেরকে সংগঠিত করেন। কিন্তু 1980 সালে বাহরাইনের স্বৈর সরকার জনগণের প্রতিবাদ বিক্ষোভ কঠোরভাবে দমন করে এবং অনেককে গ্রেপ্তার করে। বাহরাইনের সরকার সংখ্যালঘু সুন্নি মুসলিম হলেও সেদেশের বেশিরভাগ জনগণ শিয়া মুসলিম। শিয়ারা সংখ্যাগরিষ্ঠ হলেও তারা সেখানে খুবই নির্যাতন ও চরম বৈষম্যের শিকার এবং কঠোরভাবে তাদেরকে দমন করে রাখা হয়েছে।
এরপর 2011 সালে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে স্বৈর সরকার বিরোধী যে গণ আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, তারই প্রভাবে বাহরাইনেও সরকার বিরোধী গণ আন্দোলন ফের শুরু হয়। আন্দোলনের মুখে বাহরাইনের সরকারকে টিকিয়ে রাখার জন্য এবং জনগণকে দমনের জন্য সৌদি আরব সরাসরি ওই দেশটিতে সেনা পাঠায়। সৌদি সেনাদের হামলায় বাহরাইনের বহু মানুষ প্রাণ হারায় এবং অনেককে গ্রেপ্তার করা হয়। এখনও দেশটিতে সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে এবং জেলখানায় আটক ব্যক্তিদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। তারপরও জনগণ স্বৈর শাসন বিরোধী আন্দোলন থেকে পিছিয়ে আসেনি। সৌদি আরব ও বাহরাইন ছাড়াও ইরানের ইসলামী বিপ্লবের ঢেউ কুয়েতেও আঘাত এনেছিল। ইরানে ইসলামী বিপ্লবের পর কুয়েতের জনগণও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল। সৌদি আরবে মার্কিন বিরোধী ব্যাপক বিক্ষোভের পর শত শত কুয়েতি নাগরিক মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয়। এমনকি ইরান ইরাক যুদ্ধ চলাকালে কুয়েতে মার্কিন দূতাবাস বেশ কবার হামলার শিকার হয়েছিল।
ইরানের ইসলামী বিপ্লব দ্বারা প্রভাবিত হয়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জনগণও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল। ইয়েমেনেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানে ইসলামী বিপ্লবের সময় আলী আবদুল্লাহ সালের নেতৃত্বে উত্তর ইয়েমেন এবং আলী নাসের মোহাম্মদের নেতৃত্বে দক্ষিণ ইয়েমেন পরিচালিত হচ্ছিল। উত্তর ইয়েমেন সরকার সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরাককে সমর্থন দিয়েছিল, এমনকি ইরাকের সমর্থনে ইরানের বিরুদ্ধে সেনাও পাঠিয়েছিল। কিন্তু দক্ষিণ ইয়েমেনিরা ইরানের ইসলামী বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়ে ইরানের প্রতি সমর্থন দিয়েছিল। ইরানে বিপ্লবের প্রভাবে সেখানে অত্যন্ত জনপ্রিয় হুতি আন্দোলন গড়ে উঠেছে এবং বর্তমানে প্রায় 7 বছর ধরে তারা সৌদি মার্কিন ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা করে আসছে। ইয়েমেনের হুতি আনসারউল্লাহ আন্দোলন শুরু থেকেই ইসরায়েল ও সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতা করে আসছে এবং 2015 সাল থেকে তারাই মূলত ইয়েমেন নিয়ন্ত্রণ করছে।
তো শ্রোতা বন্ধুরা, পশ্চিম এশিয়ায় ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজ শুনলেন তৃতীয় ও শেষ পর্ব।
সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। মার্কিন ঘরোয়া বিরোধের জেরে পরমাণু চুক্তি সম্ভব হচ্ছে না, জানিয়েছে ইরানি পরমাণু আলোচক দল। যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান জেলেনস্কি। সিরিয়ায় যেতে আকাশপথে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিল তুরস্ক। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.